আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিব আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার পবিত্র মহরম মাসের মধ্যে স্পেশাল ট্রান্সমিশন মাশাআল্লাহ ধারাবাহিক। আমাদের পবিত্র মহরম মাসের এক তারিখ থেকে দশই মহরম পর্যন্ত আমাদের এই ট্রান্সমিশন চলতে থাকবে। তো আপনারা যে সকল দর্শক শ্রোতা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, পবিত্র মহরম মাসের মধ্যে যে আমরা জানি দশই মহরমের মধ্যে যে হৃদয় বিদারক ঘটনা কারবালার ময়দানকে ঘিরে আমরা আলহামদুলিল্লাহ শুনেছি, জেনে এসেছি, জানি, এমনকি সেটা থেকে শিক্ষাও অর্জন করার চেষ্টা করে থাকি। পবিত্র এই দশই মুহরমের মধ্যে যে কারবালার ময়দানে যে ঘটনা ঘটেছিল, এটি ছাড়াও যে আর অসংখ্য ঘটনা, সেই দুনিয়া এর যে আদম আলনবেন আলহি সাল্লা সাল্লাম তিনি আগমন করেছেন তখন থেকেই যে ঘটে যাচ্ছে এবং দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে যে দশই মুহরমের দিন অসংখ্য ঘটনা, তো সেই দশই মুহরমের দিনের অন্যান্য বিভিন্ন ঘটনাকে ঘিরেই আমাদের এই অনুষ্ঠানের আয়োজন। তো যেমনটা আমরা গত অনুষ্ঠানের মধ্যেই মাশাআল্লাহ শুনেছিলাম, আদম আলনবেন আলহি সাল্লা সাল্লামের দোয়া কবুল দশই মুহরমের দিন হয়েছিল। এভাবে আজকেও আমরা এই অনুষ্ঠানের মধ্যে যে হযরত নূহ আলানবেনা আলহি সাল্লাতু ওয়াসালাম এর যুগের মধ্যে যে মহাপ্লাবন আল্লাহ পাকের পক্ষ থেকে যে আজাব এসেছিল সে ঘটনা আমরা বেশ কম সবাই শুনেছি, এমনকি সেই ঘটনাটি আজকে আপনাদের কাছে আমরা তুলে ধরব। এমনকি আলহামদুলিল্লাহ যেই দিনেই দশই মুহরমের দিনেই সেই নৌকাটি যুদি পাহাড়ের এসে থেমেছিল, দিনটি ছিল যে দশই মুহরমের দিন, তো আমরা আজকে সে ঘটনাটিও সেই দিনের সাথে রিলেটেড আপনাদের কাছে তুলে ধরব, এমনকি অনেক কিছু শিক্ষণীয় বিষয়েও আমাদের এখানে আলোচনা করব। তাই অবশ্যই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু জানার সৌভাগ্য নসিব হবে। আসুন অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামত বরকাতুহুমুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে ইনার লিখিত প্রতিটি কিতাব রিসালার প্রতিটি পৃষ্ঠায় ইনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত অসংখ্য হাদিস শরীফ তিনি লিখেছেন। তার মধ্যে একটি দরুদ শরীফের ফজিলত এরকমই রয়েছে যে প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার দশটি গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দরুদ শরীফ পাঠ করা গুনাহ মাফের মাধ্যম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার তৌফিক নসিব করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আর একটি বার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত নূহ আল নবী আলাইহি সালাতু ওয়াসাল্লাম কে ঘিরে দশই মুহরমের সাথে রিলেটেড যে ঘটনাটি, তো আসুন আমরা মনোযোগ সহকারে অবশ্যই শুনবো এই ঘটনা, ইনশাআল্লাহ অনেক কিছু আমাদের শিক্ষণীয় বিষয় থাকবে। হযরত নূহ আল নবী আলাইহি সালাতু ওয়াসাল্লাম এনার ব্যাপারে যদি আপনাদেরকে বলি, ইনি প্রায় 950 বছর দুনিয়াতে জাহিরি হায়াতে ছিলেন, এমনকি 950 বছর পর ইনি দুনিয়া থেকে পর্দা করেন। এই নূহ আলাইহিস ওয়ালিহি সালাতু ওয়াসালাম ইনার নেকির দাওয়াতের ঘটনা খুবই হৃদয় বিদারক ছিল, এমনকি ইতিহাসের পাতায় অক্ষরে অক্ষরে লেখা ইনার জীবনের ঘটনাগুলা। কেননা এমন কিছু হৃদয় বিদারক ঘটনা ইনাই সম্মুখীন হয়েছিলেন ইনার কৌম ইনার জাতিদের নেকির দাওয়াত দিতে গিয়ে প্রায় 950 বছর। আপনি কি কল্পনা করতে পারেন একজন আল্লাহ পাকের নবী কত বছর যাবৎ তিনি নেকির দাওয়াত দিয়েছিলেন, এমনকি এমন কিছু পর্যায়ে গিয়ে আবার এরকম ঘটনা হওয়া। হযরত নূহ আলাইহিস ওয়ালিহি সালাতু ওয়াসালাম ইনি এমন এমন পর্যায়েও নেকির দাওয়াত দিয়েছেন, এমন এমন পর্যায়েও তিনি নেকির দাওয়াত দিতে গিয়ে তিনি এমনভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, আপনারা শুনে অবাক হবেন, তিনি 2 থেকে 3 দিন পর্যন্ত বা অনেক কয়েকদিন পর্যন্ত তিনি বেহুশ অবস্থায়ও ছিলেন। মানে ইনাকে এত মারাত্মকভাবে আঘাত করা হয়েছিল কাফেরদের দ্বারা, বেধর্মীদের দ্বারা। তো প্রিয় দর্শক, এমনকি কিছু পরিস্থিতি এটাও দেখা যেত বেধর্মীরা এসে নূহ আলাইহিস সালাতু ওয়াসালামকে এসে গলা টিপে ধরত, যে ইনি নেকির দাওয়াত কেন দিচ্ছে। এমনকি নূহ আলাইহিস সালামকে তারা বিশ্বাসই করতো না, তারা তাদের মতো সাধারণ মানুষ মনে করত যে নূহ আলাইহিস সালাম তিনি যে একজন আল্লাহ পাকের নবী, ইনি যে একজন সত্য নবী এবং ইনি যে মহান রব তাআলা আল্লাহ পাকের যে এক সেটা যে দাওয়াত দিচ্ছে, নেকির দাওয়াত দিয়ে যাচ্ছে, এটাকে তারা বিশ্বাস করতো না, বরঞ্চ তাকে বিভিন্নভাবে হেয় করতো। আপনার মন মানসিকতার দিক দিয়ে, আপনার শারীরিক দিক দিয়ে, বিভিন্নভাবে তো যত দিক দিয়ে পারা যায় বেদর্মীরা ইনাকে আঘাত করেই যেত। এমন এমন পর্যায়ে চলে গেল সেই আঘাত করা, সেই কষ্ট দেওয়া, যে পর্যায়ে তারা এমন কথা পর্যন্ত শেষ পর্যায়ে বলে ফেলল, একদিকে যখন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদেরকে নেকির দাওয়াত দিত এবং তাদেরকে এই কথাটাও বলতো তোমরা আল্লাহ পাকের দিকে ফিরে আসো, তোমরা ইসলামের সুশীতল ছায়া ফিরে আসো, না হলে তোমাদের উপর আজাব আসতে পারে। তো এরকম যখন এই কথাগুলো বলতেন তখন বেদর্মীরা এক পর্যায়ে তারা এই কথাটাও বলে উঠল যে আপনি যে বলছেন আমাদেরকে আপনার রব তাআলার দিকে যদি আমরা ফিরে না যাই, ইসলাম এর দিকে যদি আমরা ফিরে না যাই, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আজাব আসবে, দেখি আপনি প্রমাণ করে দেখান আমাদেরকে। এরকম একটা কথা তারা বলে উঠলো যে তারা বিশ্বাসই করছে না। এখন তারা যে আল্লাহ পাকের নবী এটা সত্য এবং আল্লাহ পাকের নবী যে কথাগুলো বলছে এগুলো প্রমাণ তারা চাচ্ছে। এখন কী প্রমাণ? যে তিনি যে বলেছেন যে তোমরা যদি আল্লাহ পাকের হুকুম না মানো তাহলে আল্লাহ পাক তোমাদের উপর আজাব আসতে পারে, আজাব দিতে পারে। তো এখন বেদর্মীরা তারা এটা বলে বসলো যে না, আপনি দেখি আমাদের প্রমাণ করে দেখান যে কীরকম আজাব দিতে পারে। তো এখানে তারা এখন কোমরা নিচ থেকে বলে উঠেছে যে না, এ ব্যাপার আমাদের আপনি প্রমাণ করে দেখান। আর অপরদিকে আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকেও বললেন কিছুটা এরকমই যা আমি বলছি আপনাদের সামনে, যে তাদের মধ্যে যারা যাদের ঈমান আনার যে সৌভাগ্য ছিল তারা ঈমান এনে নিয়েছে, আর যাদের ঈমান আনে নাই তারা এখন নিজেরাই বলছে যে আজাব তারা দেখতে চায়। তাহলে ঠিক আছে, তো এরপরে আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামকে নৌকা বানানোর জন্য নির্দেশ দিলেন। আর আজাবের ব্যাপারে আমি একটু আগে যা পরে কি পরে আপনাদেরকে আলোচনা করছি যে আজাব প্রথম স্টেপে কী হয়েছিল, দ্বিতীয় স্টেপে কী আসছিল এটার দিকে আমি যাচ্ছি। তার আগে যখনই আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বললেন যে আপনি এখন কী করেন, যে নৌকা এর জন্য নৌকা নির্মাণের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন। তো এর আগে কখনও নৌকা বা এগুলোর সাথে রিলেটেড নূহ আলাইহিস সালাম বা কেউ ছিল না, তো সেজন্য নূহ আলাইহিস সালাম বললেন যে আল্লাহ পাকের দরবারে, হে আল্লাহ আমি কিভাবে নৌকা নির্মাণ করব। তো আল্লাহ পাকের আল্লাহ পাক ইনাকে সাহায্য করলেন বিভিন্ন ফেরেশতাদের মাধ্যমে। তো বললেন যে আপনি গাছ রোপণ করেন এবং এই গাছগুলো যখন বড় হবে তখন এগুলো দিয়ে আপনি তক্তা বানিয়ে নৌকা নির্মাণ করবেন। তো মতান্তরে 20 বা 40 বছর পর্যন্ত ইনি চারা রোপণ করে ওয়েট করেছিলেন যে এই গাছগুলো বড় হবে এবং এই গাছগুলাকে কেটে তক্তা বানাবেন। এমনকি এই যে গাছ কাটা হয়েছিল সেই গাছের নাম ছিল, একটি মতান্তরে 2টি গাছের এখানে কথা বলা হয়েছে, একটি হচ্ছে শাল গাছ এবং আরেকটি হচ্ছে গোফর গাছ বলা হয়েছে, এরকমই মতান্তরে বিভিন্ন বর্ণনার মধ্যে এটা এসেছে। তো আমি যেটা বললাম 20 বছর বা 40 বছর পর্যন্ত তিনি ওয়েট করেছিলেন যেন গাছগুলো বড় হয়, যেন তক্তা বানানোর মতো যোগ্য হতে পারে। তো কিতাবের মধ্যে এসেছে যে তিনি যে নৌকাটি নির্মাণ করেছেন সেটার কীরকম পরিমাণ ছিল, এটা দৈর্ঘ্যের ব্যাপারে এসেছে প্রায় 80 হাত পর্যন্ত এটা দৈর্ঘ্য ছিল, এমনকি প্রস্থ ছিল প্রায় 50 হাত এবং গভীরতা বা এটার হাইট ছিল প্রায় 30 হাত পর্যন্ত, এমনকি এটা 3 তলা বিশিষ্ট ছিল। একদম নিচের তলার মধ্যে বিভিন্ন আপনার হিংস্র প্রাণী বা এদের জন্য নির্মাণ করা হয়েছিল, এগুলো আমি কিছুক্ষণ পর আসছি ঘটনার দিকে। তারপর দ্বিতীয় তালার মধ্যে যারা পশু লালন পালনের ব্যাপারে, আমরা জানি গৃহপালিত যেগুলো পশু সেগুলো ছিল, এবং তৃতীয় তলার মধ্যে তিনার সঙ্গী এবং যা খাবার যা যেগুলো ছিল এগুলো নিয়ে তারা ছিল। তো এটার নৌকাটির পরিমাণ আপনাদের কাছে তুলে ধরলাম। এখন কথা হচ্ছে যে ওই নৌকাটি কতগুলো তক্তা দিয়ে নির্মাণ করা হয়েছিল, সেগুলো বলা হচ্ছে কি তার মধ্যে আছে প্রায় 1,24,000 তক্তা দিয়ে ওই নৌকাটি নির্মাণ করা হয়েছিল। এমনকি প্রত্যেকটা যে নৌকার তক্তার এর উপরে এক একজন নবীর নাম মোবারক লেখা ছিল। প্রথম তক্তার মধ্যে আদম আলাইহিসসালাম এবং শেষ নবী দোনো জাহানের মালিক ও মুক্তার সকল নবীদের সর্দার আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহিসসালামের নাম মোবারক লেখা ছিল। আচ্ছা, যখনই নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই নৌকাটি পুরাপুরি তৈরি হয়েছে কি না যখন চেক দিচ্ছিলেন, তো পরিশেষে দেখতে পেলেন যে চারটি তক্তা শর্ট রয়েছে, মানে আরও চারটি তক্তা হলে তাহলে এই নৌকাটি পরিপূর্ণ হবে। এখন তিনি চিন্তিত হয়ে গেলেন যে যা গাছ ছিল সবগুলা দিয়ে তো এখন তক্তা বানিয়ে কাজ তো শেষ, এখন তো আরও কাট শর্ট পড়ে গিয়েছে, এখন কী করা যায়। যখন তিনি চিন্তিত তখন আল্লাহ পাক জিব্রাইল আমিন আলী ইসলাতু আসসালামকে পাঠিয়ে দিলেন এবং জিব্রাইল আমিন আলী ইসলাম এসে বললেন, হে নূহ আলী ইসলাম আপনি চিন্তিত কেন? তো তিনি ঘটনা খুলে বললেন যে এখন কাট শর্ট পড়ে গিয়েছে, আমি এখন কী করবো বুঝতে পারছি না। তখন জিব্রাইল আমিন আলী ইসলাম বললেন, আপনি কাউকে পাঠান, আপনার নীল নদের পাশে একটি গাছ রয়েছে, ওই গাছটা আপনি আনেন, আপনি বাকি গাছগুলো সেরে নেন, বাকি যে চারটি গাছ রয়েছে সেগুলো আপনি সেরে নেন। আচ্ছা, এখানে একটি ঘটনা সেটা হচ্ছে যে কাঠটি আনার জন্য নীল নদের পাশে গাছটি রয়েছে, সেই গাছটা আনার জন্য যাকে পাঠাবে এটা কিন্তু খুব সুন্দর ঘটনা। শুনুন, সেটা হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম গাছটি আনার জন্য একজনকে নির্ধারণ করলেন, সে হচ্ছে উজবিন, ওনাকে নির্ধারণ করলেন যে তুমি গিয়ে গাছটা নিয়ে আসবা। এখন সে বলল, না আমি পারবো না, যদি আমি যাই আমার তো একটি শর্ত আছে, আমি গাছটা আনতে যাবো একটি শর্ত আমার মানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে আমাকে একবেলা প্যাড ভরে পরিতৃপ্ত সহকারে খাওয়ার খাওয়াতে হবে, এটা আমার শর্ত। আচ্ছা, এটাও বলে রাখি যে উজবিন ওনা ছিল সে কিন্তু প্রায় এক বেলার মধ্যে 12,000 রুটি সে কি বকন করতো, সে 12,000 রুটি খেত, এরপরে তার প্যাড ভরতো, এরকমই তার একটা নিয়ম ছিল। আচ্ছা, শর্ত এখন মেনে নেওয়া হলো, তো সে অনেক একেবারে শক্তিশালী ছিল, চিন্তা করে দেখেন 12,000 রুটি সে খেত প্রতি বেলার মধ্যে। তো সে গিয়েছে নীল নদের পাশে, গিয়ে ওই গাছটা একেবারে সে দু হাতে ধরে উপড়িয়ে নিয়ে চলে আসলো, এসে ওই চারটি তক্তা বানালেন এবং ওগুলা নির্মাণ করলেন। আচ্ছা, একটা কথা এটাও বলে রাখি, আমি কিছুক্ষণ আগে বলেছি যে প্রত্যেকটা তক্তার মধ্যে একজন নবী এর নাম লিখেছিলেন, এ চার তক্তার মধ্যে কার নাম লিখেছিলেন সেগুলা কিতাবের মধ্যে আসছে যে আমার আকাশ সাল্লাল্লাহ তাআলা আলিহি ওয়ালিহি ওয়াসাল্লামের চারজন প্রিয় সাহাবীর নাম ওই তক্তার মধ্যে লেখা হয়েছিল, সুবহানাল্লাহ। তার মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ চারজনেরই নাম পরিশেষে কি ওই চারটি তক্তার মধ্যে লেখা হয়েছিল, সুবহানাল্লাহ। আচ্ছা, এখন সেই আপনার উজবিন উনা সে এখন তো কি গাছ নিয়ে এসেছে, তার শর্ত পূরণ করতে হবে, এখন তাকে বসানো হলো এবং তার যে পরিচিত সহকারে খাবার তাকে এখন প্রায় 12,000 রুটি দেওয়ার কথা, কিন্তু সেই জায়গার মধ্যে নূহ আলাইহিস সালাম করলেন কি, তাকে মাত্র 3টি রুটি দান করলেন, তাকে 3টি রুটি দিলেন খাবারের জন্য। এখন সে তো অবাক, কিরে আমি তো যে জায়গার মধ্যে 12,000 রুটিতে আমার এক বেলার মধ্যে হয় না, সে জায়গার মধ্যে আপনি আমাকে মাত্র 3টি রুটি দিচ্ছেন, কারণটা কি? তো নূহ আলাইহিসসালাম বললেন, তোমার কি রুটি খাওয়া উদ্দেশ্য নাকি তোমার পেট ভরা উদ্দেশ্য, তোমার কোনটা? তোমার পেট ভরলে তো হলো, তুমি তো খাওয়া শুরু করো, কিন্তু একটা শর্ত, খাওয়া শুরু করার আগে তুমি বিসমিল্লাহ বলে শুরু করবা। তো যেমন কথা তেমনই কাজ, যখনই সেই বিসমিল্লাহ বলে 3টি রুটির মধ্যে খাওয়া শুরু করলো, সে খেতে খেতে মাত্র 1.5টি অংশ রুটি খেয়েছে, এবার সে বলছে, হুজুর আমি আর পারছি না, আমার পেট ভরে গিয়েছে, আমি আর এক অংশও খেতে পারবো না। তখন বললে, কেন? তো আমি জানি না আপনি কীভাবে আমাকে বিসমিল্লাহ বলে খাওয়া খেতে বললেন, আর আমি খেতে শুরু করেছি, 3টি রুটির মধ্যে আমি 1.5টি রুটি খেয়েছি, যে জায়গার মধ্যে আমার 12,000 রুটি খাওয়ার পরও আমার পেট ভরে না, সেই জায়গার মধ্যে আমি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করাতে 1.5টি রুটিতে আমার পেট ভরে গিয়েছে, সুবহানাল্লাহ। এটা শুনে সবাই অবাক হয়ে গেল। আসলে প্রিয় দর্শক, এখান থেকে শিক্ষণীয় বিষয়, আমাদের সর্বদা প্রত্যেকটা কিছু যখনই আমরা কোনো কিছু করি, জায়েজ কাজ বা কোনো কিছু খাই, বিসমিল্লাহ বলতে যেন আমরা না বলি, এটা অবশ্য মনে রাখি। দেখেন না কত মনোমুগ্ধকর ঘটনা। তো আসুন আমরা আজকে থেকে এটা একেবারে মন স্থির করে ইনশাল্লাহ নিয়ত করি, যখনই কোনো কিছু খাই বা কোনো কিছু জায়েজ কাজ করতে যাই, বিসমিল্লাহ এটা আমাদের যেন অবশ্যই থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আচ্ছা, এরপরে তো এখন চারটি তক্তা এগুলাও করেছে, নৌকা নির্মাণ করা এখন হয়ে গেল। তো নৌকা যখন নির্মাণ করা হলো, তো কিতাবের মধ্যে আসছে নৌকা বলতে লাগলো, নৌকা বলতে লাগলো, আমি এমন নৌকা যার মধ্যে কেবল তারাই আরোহণ করবে যারা মুক্তিপ্রাপ্ত হবে আর তারাই পিছনে পড়ে থাকবে যাদের তকদিরে ধ্বংস অবধারিত। অর্থাৎ আমার এই নৌকার মধ্যে শুধুমাত্র মুমিন ব্যক্তিরাই আসবে। সুবহানাল্লাহ, মুমিন ব্যক্তিদের সেই নিয়ামত, সেই আজাব থেকে বাঁচার সৌভাগ্য নসিব হয়েছিল। আচ্ছা প্রিয় দর্শক, এখানে একটা কথা এটাও বলে রাখি, যখন নৌকা নির্মাণ করছিল, নৌকা নির্মাণ করার সময় নাউজুবিল্লাহ সেই বেদুর্মিরা নৌকা নির্মাণ করতে প্রায় অনেক দিন সময় লেগেছিল। এত বড় একটি নৌকা, বিশাল একটি নৌকা, যেখানে অনেক জন্তু জানোয়ার, এতগুলো মানুষ থাকবে, অনেক বড়, যেটা আমি আপনার সাইজটা, এটার পরিমাপটা কতটুকু বলছে, এত বড় নৌকা নির্মাণ করতে সময় তো লাগবে, অনেক দিন লাগতো। তো নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম দিনের বেলা কাজ করতেন, রাতে ঘুমাতেন, আবার সকালে উঠে এটার নির্মাণ কাজ করতেন। এখন যখন রাতে ঘুমাতে যেতেন, তখন নাউজুবিল্লাহ সে বেদর্মিরা এসে দিনের বেলায় যা নির্মাণ করেছে সেগুলো সব এসে ভেঙে চুরমার করে চলে যেত। এখন নূহ আলাইহিসসালাম এটা নিয়ে দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন, কী করা যায়? এখন রাতে তো আমার ঘুমাতে তো হবে, একটু রেস্ট করতে হবে, স্বাভাবিক, নাহলে কীভাবে দিনের বেলা কাজ করবে? এখন ঘুমাতে যখনই যাবে তখন এরা এসে সব কিছু ভেঙে দিয়ে যাচ্ছে। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আদেশ আসলো যে হে নূহ আলাইহিসসালাম, আপনি একটি কুকুর রাখেন, আপনি আপনার যে ওই নির্মিত নৌকার আশেপাশে একটি কুকুর রাখেন, তো এই কুকুরটা আপনাকে আপনার সেই বাঙানো থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ, যখনই রাত অন্ধকার ছেয়ে আসতো আর বেদুর্মিরা আসতো বাঙার জন্য, সে কুকুর ঘেউ ঘেউ করে করে উঁচু আওয়াজে তখন নূহ আলাইহিসসালাম ঘুম থেকে উঠে যেত আর তাদেরকে থাড়া করে এটা বাঙা থেকে রক্ষা করতেন। এভাবেই ইনার যে নৌকা নির্মাণ করার এটা প্রসেসিংটা চলতে লাগলো। এবং এটা নিয়ে কিন্তু বেদুর্মিরা অনেক টাট্টামশকারি করতো যে আপনি কি নির্মাণ করছেন, আপনাকে কি পানি থেকে নৌকাটি কি আপনাকে পানি থেকে কি বাঁচাতে পারবে, আপনি এগুলো কী জন্য করছেন? এভাবে ইনারা কাজ চলছে, এদিকে আশেপাশে কাফের এভাবে আশেপাশে বেদুর্মির লোকেরা এসে বিভিন্নভাবে টাট্টামশকারি করে যেত। নাউজুবিল্লাহ, ইনিও মনে নূহ আলাইহিসসালাম কষ্ট পেতেন, কিন্তু ধৈর্য ধারণ করতেন আল্লাহ পাকের যে দয়া, আলহামদুলিল্লাহ। এবং নূহ আলাইহিসসালাম তাদেরকে বলতেন যে তোমরা এখন হয়তো বিশ্বাস করছো না, কিন্তু যখন আজাব আসবে তখন বুঝতে পারবে। তো আসলেই তারা বুঝেছিল যখন আজাব আসা শুরু হয়েছিল। আর আজাব আসা কীভাবে শুরু হয়েছিল, কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ পাক নূহ আলাইহিসসালামকে বলেছিলেন যে আজাব শুরু হওয়া বা মহাপ্লাবন আসার আপনি নিদর্শন কীভাবে বুঝবেন? তো অন্য বিভিন্ন বর্ণনার মধ্যে বিভিন্ন রকম রয়েছে, তার মধ্যে একটি এরকম যে আল্লাপাক বলেছেন আপনার ঘরের যে উনুন রয়েছে সেটা থেকে দেখবেন আপনি কি পানির ফোয়ারা, পানি ওটা শুরু হয়ে গিয়েছে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার কি মহাপ্লাবন আসতে চলেছে, তো আপনি প্রিপারেশন যা নেওয়ার নিয়ে নেবেন। আচ্ছা, এখানে একটা কথা হচ্ছে যে আল্লাপাক কিন্তু এই যে পানির ফোয়ারা নিচের থেকে পানি প্রবাহিত হওয়া, এই যে এই আজাবটা আসার আগে কিন্তু আর কিছু নর্মাল সাধারণ আজাব তাদেরকে নিদর্শন হিসেবে দিয়েছিল যেন তারা এই সুযোগে তওবা করে নেয়। কারণ আল্লাহ পাক যদি তারা যদি এই সুযোগে তওবা করে নেয় তাহলে আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন, বড় যেটা আজাব আসার কথা এটা দিবেন না। তো ওই নর্মাল যেটা স্বাভাবিক তাদেরকে একটু ভয় লাগার আছে যে আজাবটা ছিল, সেটা হচ্ছে যে তাদের মাঝে অনেক বছর যাবৎ বৃষ্টি আসা বন্ধ হয়ে গিয়েছিল, এমনকি তাদের মধ্যে যারা নারী ছিল তারা বন্ধা হয়ে গিয়েছিল। তো এই নিদর্শনগুলো পাওয়ার পরেও তারা কিন্তু আল্লাহ পাককে ভয় করেননি, এমনকি আজাবের মধ্যে গ্রেফতার হওয়ার যে ভয় এটা তাদের মধ্যে ছিল না। তো এরপরেই এই যে পানি উনুন থেকে পানি ওঠাই আজাবটা আল্লাহ পাক শুরু করেছিলেন, এমনকি কেমন মহাতাণ্ডব আজাবের সেটা ছিল, যেটা কিন্তু কল্পনা করাও, মানে কী বলবো, আপনারা একটু যদি আপনাদেরকে একটু বলি, যেমন বলা হচ্ছে কিতাবের মধ্যে সেই ঘটনাটা, সে মহাতাণ্ডবটা এভাবে ঘটেছিল যে আকাশ থেকে এমন জোরে বৃষ্টি, সাধারণত এখন আমাদের যে বৃষ্টি পড়ে মানে সাধারণ পানি বা ঠান্ডা বা নর্মাল একটা, কিন্তু তখন আকাশ থেকে যেই পানিগুলো পড়ছিল তা ছিল খুব গরম, অতিরিক্ত গরম পানির মতো বৃষ্টি পড়ছিল। আর নিচ থেকে যেটা আমি বললাম উনুন থেকে প্রথম পানি ওটা শুরু হয়েছিল আর সেই পানি ছিল অতিরিক্ত ঠান্ডা, অর্থাৎ আকাশ থেকেও আজাব আর মাটির নিচ থেকেও আজাব শুরু হয়ে গিয়েছিল। এমনকি যখনই নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম ইশারা পেলেন যে তার ঘরের উনুন থেকে যখন পানি ওঠা শুরু হয়ে গেল, তখন কিন্তু তিনি একে একে সকল মুমিনদের, মুমিন মুমিনাত যারা রয়েছে তাদেরকে নিয়ে কি আপনার নৌকার মধ্যে ওটা আর শুরু করে দিলেন। তো এটার মধ্যে, এই প্রসেসিংয়ের মধ্যে যারা জীবজন্তু ছিল তাদেরকেও নূহ আলাইহিসসালাম উঠিয়ে নিলেন। আমি কিন্তু কিছুক্ষণ আগেও বলেছি যে একদম নিচতলায় আর যেগুলো হিংস্র প্রাণী এগুলো ছিল আবার মাঝখানে যেটা দ্বিতীয় তলা এখানে ছিল আপনার গবাদি পশু বা লালন পালন করে আমরা যারা সাধারণত সেগুলো আমাদের ঘরের মধ্যে লালন পালন করে থাকি মানুষরা, তো সেগুলো ছিল। এরপর তৃতীয় তলার মধ্যে সকল মুমিন ইনারা ছিল, এমনকি তাদের খাবারের যা যেগুলো বস্তু ছিল এগুলো ছিল। তো এভাবে এখন একে একে মুমিনরা উঠতেই রয়েছে। এখানে কিন্তু বিষয় সেটা হচ্ছে যে তাদের সংখ্যার ব্যাপারে, মুমিনদের সংখ্যার ব্যাপারে মতান্তরে বিভিন্ন সংখ্যা রয়েছে, তার মধ্যে কিন্তু এটা কিন্তু একটা বলা যেতে পারে তারা জোড়া জোড়া ছিল। এমনকি আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বলেছেন, আপনি যখন জীবজন্তুদেরকেও তুলবেন নৌকার মধ্যে তখনও কিন্তু জোড়া জোড়া তুলবেন, মানে নর নারী এভাবে জোড়া জোড়া তোলার জন্য। আচ্ছা, পশুদের এখন কীভাবে বুঝতে পারবেন কোনটা নর কোনটা নারী এতগুলো পশুর মধ্যে? তো আল্লাহ পাকের দয়া দেখেন, নূহ আলাইহিস সালাম যখন ডান হাত প্রশস্ত করেছে, ডান হাতের মধ্যে সকল নর যতগুলো পশু রয়েছে তারা চলে আসলো, আর বাম হাতের মধ্যে সকল নারী পশুরা তারা চলে আসলো। এভাবে জোড়া জোড়া নৌকার মধ্যে তুললেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এখন যেগুলো হিংস্র প্রাণী, এখন আপনি মনে করছেন যে হিংস্র সিংহ, আমরা সাধারণত এখন দেখি যে সিংহ হরিণকে খেয়ে ফেলছে, আবার এদিকে বিড়াল মনে করেন ইঁদুরের সাথে যে ঝগড়া, এভাবে হিংস্র প্রাণীরা তারা সাধারণ গবাদি পশুগুলোকে কী করে আপনার খেয়ে ফেলে। তো এই কথাটা নূহ আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের দরবারে আর্জ করলো যে হ্যাঁ আল্লাহ, এখন একই নৌকার মধ্যে একই সব দুই ধরনের প্রাণীকে তুলবো, তাহলে এরা একে অপরকে তো খেয়ে ফেলবে, তাহলে কী করা যায়? তো আল্লাহ পাক বললেন, হে নু, তাদের মধ্যে যে হিংস্র একে অপরকে খেয়ে ফেলা, এটা কে সৃষ্টি করেছে? তখন নূহ আলাইহিস সালাম বললেন, আপনি রব, আপনি মালিক, আপনি আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তখন আল্লাহ পাক বললেন, আমি যখন এই হিংস্রতা সৃষ্টি করেছি আমিও কিন্তু আবার সেই মায়া মমতা মহব্বতটাও সৃষ্টি করে দিতে পারবো। সুবহানাল্লাহ। তো তারা নৌকার মধ্যে ওঠার পরেও তাদের সেই হিংস্র ভাবটা যে একে অপরে খেয়ে ফেলা, এটা কিন্তু চলে গিয়েছিল। আচ্ছা, এখানে আরেকটি কথা সেটা হচ্ছে যে এতগুলো পশু উঠবে, এবং আমরা এটাও জানি কিন্তু সেই নৌকার মহাপ্লাবনটা অনেক দিন যাবৎ ছিল। এই ঘটনাটা মতান্তরে বিভিন্ন ধরনের দিনের কথা বলা হয়েছে, এটা মহাপ্লাবনটা শুরু হয়েছিল যেমন আপনার মতান্তরে কেউ একই রজবের কথা বলেছে, আবার কেউ দশের রজবের কথা বলেছে, প্রায় অনেক মাস যাবৎ, পাঁচ মাস বা ছয় মাস এরকম যাবৎ এটি ছিল। এবং এখানে যে বিষয়টা হচ্ছে যে এতদিন পর্যন্ত এই পশুগুলা নৌকার মধ্যে থাকবে, তাহলে এই ময়লাগুলা যাবে কোথায়? তো এই জন্য নূহ আলাইহিস সালাম হাতির মাথার উপর হাত রাখলেন, সাথে সাথে আল্লাহ পাকের দয়ায় ওই হাতি থেকে দুটি শুকর সৃষ্টি হলো, একটি পুরুষ একটি মহিলা ছিল, মানে একটা নর একটা নারী এরকম ছিল। তো এখন যে দুটি শুকর সৃষ্টি হয়েছে, তো ওই দুটি শুকরের মধ্যে থেকে আবার এখানে দেখেন শয়তান কী করলো, সে শুকরের উপর হাত রাখলো, সাথে সাথে ওই শুকর থেকে আরও দুটি ইঁদুর সৃষ্টি হয়ে গেল। এখন ঘটনা ঘটলো কি যে ইঁদুর, আমরা তো জানি অভ্যাস, ইঁদুর কী করে আপনার কাঠ বলেন এগুলো সব খেয়ে ফেলে। এখন সেই রানিংয়ের মধ্যে নৌকা যখন প্লাবনেটে চলছিল, ইঁদুর কী করলো, কাঠ খাওয়া শুরু করে দিল। এখন কাঠ খেয়ে ফেললে তো পানি উঠতে থাকবে, এখন এটার সমাধানের জন্য বিড়াল, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের দয়া যে বিড়াল এসে সেই ইঁদুরের সাথে খেয়ে, সেই বিড়ালগুলা ইঁদুরকে খেয়ে ফেলল। তো ওই তখন থেকে কিন্তু আপনার বিড়াল এবং ইঁদুরের মাঝে যে শত্রু আমরা দেখতে পাই আমাদের আশেপাশে ঘরের মধ্যে, তাদের যে ঝগড়া, এগুলো তখন থেকে সৃষ্টি হয়েছিল। এবং আটটা দশ সেটা হচ্ছে যে এখানে শয়তান এসে যে শুকুরের মাথার উপর হাত রেখেছিল, শয়তান আবার কোত্থেকে আসলো এই নৌকার মধ্যে, শয়তান কীভাবে উঠেছিল? সে ঘটনাটি হচ্ছে এরকমই, যখন পশুগুলো উঠছিল জোড়া জোড়ায়, পশুগুলো উঠার সময়ের মধ্যে তখন জোড়া জোড়া পশুগুলো উঠছিল, তো এই সময়ের মধ্যে গাদা যখন শেষ পর্যায়ে আসছিল, গাদা যখন শেষ পর্যায়ে আপনার উপরের দিকে উঠছিল, মানে জাহাজ আপনার নৌকার উপর উঠবে, তখন গাদাটা একটু গাদার ল্যাচ ধরে শয়তান টেনে রাখছিল, তো গাদাটা উঠতে পারছিল না, কারণ পিছন দিক দিয়ে শয়তান টেনে রাখছে ল্যাচ ধরে, এখন গাদাটা সামনে দিয়ে কীভাবে যাবে? তখন নূহ আলাইহিস সালাম এদিকে কিন্তু পানি কিন্তু চলে আসছিল এই সময়ের মধ্যে। আমরা শুনেছি যে যখনই আপনার তার ঘরের থেকে তিনি ইশারা পেলেন যে মহাপ্লাবন আসতে রয়েছে, পানি উঠতে রয়েছে, তো সেজন্য গাদাকে নূহ আলাইহিস সালাম তিনি একটু রাগান্বিত স্বরে বললেন, হে শয়তানের বাচ্চা, তুমি এখন উঠছো না কেন, তাড়াতাড়ি উঠো না। তো এই রকম কথা বলে তিনি কি ওই গাদাকে উঠিয়ে নিয়েছেন এবং শয়তানও উঠে গিয়েছে। তো নূহ আলাইহিস সালাম যে এই সময় বলেছিল গাদাকে, হে শয়তান তাড়াতাড়ি উঠো না, পানিতে চলে আসছে, এই ধরনের রাগান্বিত হয়েছে, কারণ থেকে উঠছে না, এদিকে পানি চলে আসছে, তো এটা একটা বলেছিলেন। তো এই সময়ের মধ্যে তো শয়তান উঠে গিয়েছিল, এই যে বলেছেন ওঠার জন্য, তো পরে শয়তান বলল, যখন নূহ আলাইহিস সালাম শয়তান যখন এদিকে শুকরের মাথার উপর হাত রেখে যখন ইঁদুর তৈরি করলো, তখন ইঁদুর যখন পানি খেয়ে ফেলছে, তখন নূহ আলাইহিস সালাম শয়তানকে বলে, হে শয়তান তুমি এখানে কীভাবে আসলা? তখন শয়তান এই ঘটনাটা বললো যে আপনি তো বলেছেন আমাকে ওঠার জন্য। তখন যখন সে শয়তানকে নূহ আলাইহিস সালাম যা আমরা নৌকার মধ্যে দেখতে পেল, তখন বলছে তুমি এখন এখান থেকে নামো। তো এই সময়ের মধ্যে আল্লাহ পাক আপনার বললেন যে হে নূহ আলাইহিস সালাম তাকে আপনি নৌকার মধ্যে রাখেন, কারণ হচ্ছে সে যদি এখন এখানে মহাপ্লাবনে থাকে তাহলে সে মারা যাবে, কিন্তু আমি তার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তাকে আমি কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবো। তো সে কারণেই ইবলিশকে জাহাজের মধ্যে রাখা হয়েছিল। আচ্ছা, এখানে একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে এখন এভাবে জন্তু জানোয়ার যারা আছেন বা জন্তু পশু এদেরকে সবাই জাহাজে ওঠা হচ্ছিল, এমনকি এক পর্যায়ে আপনার সকল মুমিন তারাও উঠে গেল। এভাবে নূহ আলাইহিস সালামের চার পুত্রের মধ্যে এক পুত্র ছিল কেনান। তো সেও তাকে যখন ডাকা হচ্ছিল নৌকার মধ্যে উঠার জন্য, কিন্তু সে উঠতে চাইছিল না। তো পরে সে বলতে লাগলো যে যখন নূহ আলাইহিস সালাম বললো তুমি পানিতে ডুবে যাবা, মরে যাবা, তখন সে বলতে লাগলো আমি পাহাড়ের উঁচু হতে উঠে যাব, আমাকে আমি মরবো না। কারণ কল্পনার বাইরে না, একটা বিষয় যে কল্পনার বাইরে এতগুলো পানি পাহাড় পর্বত রয়েছে, হয়তো পাহাড়ের উপর উঠে গেলে পানি আর আসবে না, কিন্তু আসলে এটা ছিল কল্পনার বাহির একটা বিষয়। বড় বড় পাহাড় চূড়া পর্যন্ত পানিতে তলিয়ে যাবে এটা তারা কল্পনাও ছিল না। এমনকি কিতাবের মধ্যে আসছে সেই আজাবের কথা, এমন এমন পানির ঢেউ ছিল যেগুলো কিন্তু পাহাড় সম পরিমাণ। আল্লাহু আকবার, যে ঢেউতে তারা আজাবে গ্রেফতার হয়ে তারা সকলে মারা গিয়েছিল। তো এই যে মহাপ্লাবনের তাণ্ডব চলতে লাগলো, পুরা সব কিছু পাহাড় চূড়া গড় বাড়ি পানিতে তলিয়ে গেল, কেমন আল্লাহ পাকের পক্ষ থেকে আজাব, কারণ আল্লাহ পাকের নির্দেশ তারা মানেনি। এমনকি একটা খুবই আশ্চর্যজনক ঘটনা, সেটা হচ্ছে যে এই যখন নৌকা নির্মাণ করছিলেন, তখন নৌকা নির্মাণ করার সময় একটি বুড়ি সেই নৌকা নির্মাণের পাশে যাচ্ছিল। তো যাওয়ার সময় যে নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো যে আপনারা এগুলো কী জন্য করছেন, এত বড় নৌকা নির্মাণ করছেন, এটা কী কারণ? তখন নূহ আলাইহিস সালাম পুরো ঘটনা খুলে বললো যে যারা মুমিন তারাই এই নৌকাটাতে উঠবে, এমনকি যারা আল্লাহ পাকের রাস্তায় আসবে না, যারা তওবা করবে না, তারা আজাবের মধ্যে লিপ্ত হবে। তো এই মুমিন ছিল, সেই বৃদ্ধাটা মুমিন ছিল, সেই বৃদ্ধাটা আল্লাহ পাকের হুকুমের উপর আমল করতো, আল্লাহ এবং নূহ আলাইহিস সালাম যা বলতেন তার উপর আমল করতো, তিনি মুমিন ছিলেন। এদিকে এখন তিনি একটা কথা নূহ আলাইহিস সালামকে বললেন যে তাহলে যখন আজাব আসতে শুরু করলো বা যখন মহাপ্লাবন আসতে শুরু করবে আমাকে একটু ডাক দিন কারো মাধ্যমে, তাহলে আমি আপনাদের নৌকার মধ্যে চলে আসবো, আমি তো আমার ঘরের মধ্যে থাকি, ইবাদত বা যা করার করি, কাউকে দিয়ে আমাকে একটু বা আপনি হলো একটু আমাকে কী করিয়েন, আমাকে একটু ডাক দিন যেন আমি নৌকার মধ্যে চলে আসতে পারি। তো এই জায়গার মধ্যে নূহ আলাইহিস সালাম ইনার কথা ভুলে গিয়েছিলেন যে এত চাপ, এতগুলো কাজ বা অনেক সবাইকে ডাকা, সব এত কিছুর মধ্যে ইনি এনাকে ভুলে গিয়েছিলেন ডাকার জন্য, স্বাভাবিক এটা একটা বিষয়। তো আল্লাহ পাকের কত বড় দয়া দেখেন যে আজাব বা তাণ্ডব এগুলো সব চলে যাওয়ার পরে দেখতে পেল যে যেই জায়গার মধ্যে পুরা মহাপ্লাবনে পাহাড়ের চূড়া পর্যন্ত আপনার পানিতে সব কিছু তলিয়ে গিয়েছে, যখন যেই বুড়ির যেই স্থানে গড়টা ছিল দেখতে পাচ্ছে সেই গড়টা পরিপূর্ণ, কোনো কিছুই হয়নি সেই গড়টা। এমনকি ও বুড়ির কাছে গিয়ে যখন জিজ্ঞেস করলো যে কি আপনি কীভাবে এরকম, চারিদিকে তো এর অবস্থা যে সবাই ধ্বংস হয়ে গেছে এতগুলা আজাবের মধ্যে, আপনি কীভাবে বেঁচে থাকলেন? তখন তিনি বললেন তো কই, আমি তো কিছু জানি না, আমি তো আপনাকে বলেছি আমাকে ডাকার জন্য কি কিছু হয়েছে কি না। অর্থাৎ এই যে এত মারাত্মক আজাব তাণ্ডব হওয়া, অনেক মাস যাবত পানির এত কিছু হওয়া, আবার সে পানিগুলো চলে যাওয়া, এত সব কিছু হয়ে যাওয়া, সে বুড়ি কিছুই জানে না এবং সে বুড়ির আশেপাশে কোনো কিছুই খবর তার ছিল না, আল্লাহ পাক ছেয়েছেন বিদায়। দেখেন আল্লাহ পাক কাকে কীভাবে আল্লাহ পাক হেফাজত করে। আল্লাহ পাক যখন চান কোনো বান্দাকে হেফাজত করার জন্য, তখন আর কেই বা রুখতে পারে। এই যে আল্লাহ পাকের প্রতি বর্ষা, সে মুমিনের ছিল, সে মুমিন বৃদ্ধার ছিল যে আল্লাহ পাকের প্রতি বর্ষা, আল্লাহ পাক আমাকে হেফাজত করবেন, এটাই এটার কারণেই তাকে এই তো চার তার ঘরের আশেপাশে এত তাণ্ডব চলে গেল, ইনার কোনো খবরই নেই, ইনার মাইন্ডেই কিছু জানা হলো না। তো আমরা এই পয়েন্টের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষা নিতে পারি, যখন কোনো মুমিন বান্দা আল্লাহ পাকের প্রতি বর্ষা, যে আমার উপর যত বিপদ যত কিছু হয়ে যাক আমার মালিক আমার রপ্তাল আমাকে দেখবেন, আমার রপ্তাল আমাকে হেফাজত করবেন, আজকে আমার উপর অমুক পেরেশানি, অমুক সমস্যা, অমুক বিপদ, অমুক এটা, অমুক টেনশন, অমুক কিছু, যত কিছু হোক না কেন, যখন আমার এই নিয়তটা আমার এই বর্ষাটা মালিকের উপর হয়ে যাবে, আমার রপ্তালা আমাকে দেখছেন, আমার রপ্তাল আমার জন্য যা ভালো তাই করবেন, কখনো আমার খারাপ চাইবেন না। তো এই যখন বর্ষাটা আমার চলে আসবে না, তখন দেখবেন ইনশাল্লাহ সব কিছু থেকে আমার আল্লাহ পাক একজনে যথেষ্ট আমাকে রক্ষা করার জন্য। তো এটাও আমাদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত। তো এই মহাপ্লাবন তাণ্ডব এগুলো হওয়ার পরে এখন চারিদিকে পানি আর পানি, তো কোথাও কি নৌকাটাকে একটু থামানোর জন্য বা নৌকা থেকে তারা নামার জন্য কোথাও কি মাটি জেগে উঠেছে কি না এটা দেখার জন্য পাখির সাহায্য নিল নূহ আলাইহিস সালাম। প্রথমে কাককে পাঠালেন যে কাক তুমি যে একটু গিয়ে দেখে আসো যে কোথাও মাটি দেখা যাচ্ছে কি না, আমরা ওখানে নামবো বা সাধারণ জীবনযাপন করার জন্য। তো কাক যখন গেল, তো যাওয়ার পথে সে দেখতে পেল বিভিন্ন মৃত লাশ পড়ে আছে। এখন সে কাক ওইগুলো খাওয়ার লোভে সে আর যে নূহ আলাইহিস সালাম যে কাজটা দিয়েছে এটা ভুলে গিয়েছে। যখন সে কাক যাচ্ছিল, যাওয়ার পথে সে এখন এখানে মৃত লাশ এগুলো পড়ে দেখতে দেখে সে এখন এগুলো খাওয়ার মধ্যে ব্যস্ত হয়ে গেলো। এদিকে নূহ আলাইহিস সালাম আদেশে মান্য করলো না। তো ওই সময় থেকে কাক যে একজন নবীর ফরমান আমল করেন নাই, তো ওইখান থেকেই আপনার সে কাক এখন মানে মানুষের যে গৃহপালিত পশু না হওয়া, এমনকি সে বিভিন্ন ময়লা খাওয়ার মধ্যে এ লিপ্ত। এমনকি দেখেন কাকের কী অবস্থা আমরা প্রায় দেখতে পাই। তো কাক সে ফিরে আসলো না, তো পরে কবুতরকে পাঠানো হলো যে কবুতর তুমি যাও গিয়ে কোথাও দেখে আসো মাটি জেগেছে কি না। তো কবুতর যেরকম কথা তেমনই কাজ, কবুতর দেখতে পেল যে যুদি নামক পাহাড়ের চূড়া এটি প্রকাশ পাচ্ছে। তো এটাই সে ঘটনাটা খুলে বললো, এমনকি দোয়াও পেয়ে গেলো একজন নবীর। সে তারপর থেকে আমরা আজকে কত আদর্শ জন্ম সহকারে কবুতরকে লালন পালন করি, সুবহানাল্লাহ। তো এটাই কিন্তু নবীর ফরমানের উপর আমল করার ফজিলত, সুবহানাল্লাহ। এরপরে তারা যুদি পর্বত নামক এর চূড়া গিয়ে তারা থামলো, নৌকাটি থামালো। আর সেই দিনটাই ছিল এই দশই মুহরম, যেই দশই মুহরমকে ঘিরেই আজকে আমাদের এই ঘটনা, সুবহানাল্লাহ। তো এরপরে সেই স্থানের মধ্যে নূহ আলাইহিস সালাম ওই নৌকার তক্তাগুলা খুলে বা ওই নৌকার তক্তাগুলা দিয়ে একটি বর্ণনা মতে ওই তক্তাগুলা দিয়ে তিনি ওই স্থানের মধ্যে একটি মসজিদ নির্মাণ করেছিলেন। তো সেটির মধ্যে তারা জীবনযাপন বা নামাজ কালাম পড়া এটা আশেপাশে তারা এভাবে জীবনযাপন করা এগুলো শুরু করে দিয়েছে। আরও কিছু ঘটনা এভাবে রয়েছে মতান্তরে, আরও বিভিন্ন ঘটনা রয়েছে। তো আসলে আমাদের অনুষ্ঠানের সময় সংক্ষেপ, আমাদের মূল উদ্দেশ্য ছিল যে নৌকা যদি পাহাড়ে এসে থামা, এটাই আমাদের আজকের মূল ঘটনা ছিল। তো ওই দিনে ছিল দশই মুহরম, এমনকি আল্লাহ পাকের কত বড় দয়া দেখেন, আল্লাহ পাক মুমিনদেরকে কীভাবে হেফাজত করেছিলেন। তো এরপরেই আপনার তারা এভাবে জীবনযাপন করা, এমনকি আল্লাহ তাআলা পাকের ইবাদত করা, অসংখ্য আরও বিভিন্ন ঘটনা রয়েছে। ইনার দুনিয়া থেকে বিদায় নেওয়া প্রায় 950 বছর পর, যেটা আমি প্রথমেই বলেছিলাম, প্রায় 950 বছর যাবৎ ইনি যে নেকির দাওয়াত দেওয়া এই বিষয়গুলো ইনার ছিল। তো আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় দয়া যে যারা আল্লাহ পাকের হুকুম আহকাম, যে নবী রাসুল ইনাদের হুকুমের উপর ইনাদের দেখানো পথে চলে, আল্লাহ পাকের দয়া তাদের সাথে থাকে, আল্লাহ পাকের দয়া তাদের নসিব হয়। তো ঠিক সেরকম আমাদেরও প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিভিন্ন হুকুম, আমাদেরকে বিভিন্ন আমল দেখিয়ে দিয়েছেন যেগুলোকে আমরা সুন্নত বলে থাকি। তো এই আমলগুলোও আজকে আমরা কয়জন করছি, আজকে আমরা সেই আমাদের সকল নবীদের সর্দার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উপর আমরা কতটুকু আমল করছি, যতটুকু হুকুম করেছেন নূহ আলাইহিস সালাম, এমনকি আমলে তারা না নেওয়ার কারণে, তারা ইসলামের সুশীতল ছায়ায় না আসার কারণে তাদের কেমন মারাত্মক শাস্তি, মারাত্মক আজাব এসেছিল, তার ঘটনা আমরা এখনও পর্যন্ত তার আলোচনা করছি। কেমন পর্যন্ত এই ঘটনাগুলো মানুষ শুনতে থাকবে, এগুলো থেকে শিক্ষা নিতে থাকবে যে যারা আল্লাহ পাকের হুকুমের উপর আমল করেন নাই, যারা আল্লাহ পাক এক এটি বিশ্বাস করে নেই, এমনকি যে আমাদের যে বিষয়টা আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে যে বিশ্বাসগুলা, ইনার আকিদার ব্যাপারে যে বিশ্বাসগুলা, তো আসলেই ইসলাম এর সুশীতল ছাওয়া থেকে যারা দূরে, সুশীতল এই ছায়া থেকে, এমনকি যারা মুমিন হওয়া থেকে যারা দূরে বা যারা মুমিন হওয়ার চেষ্টা করে না, তাদের পরিণতি কী হতে পারে আল্লাহ তালাই ভালো জানেন। তাই আমাদেরও শিক্ষা নেওয়া উচিত, আমরাও যেন সবসময় আল্লাহ পাকের যে যা হুকুম আহকাম আমাদেরকে দিয়েছেন এবং আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা থেকে আমাদের নিষেধ করেছে যে তোমরা এই কাজ করিও না বা তোমরা এই সুন্নতের উপর আমল করো, এগুলোর উপর যেন আমরাও আমল করি। আল্লাহ পাক যেন এমন না হয় যে আল্লাহ পাক আমাদের উপর কোনো আজাব দিয়ে দেয়, তার আগে সুযোগ থাকতে, সময় থাকতে, নিঃশ্বাস বাকি থাকতে আমরাও তওবা করে নিই আল্লাহ পাকের দরবারে এবং নিজের অতীতের গুনাহগুলা এর ক্ষমা চেয়ে নিই। আল্লাহ পাক ইনশাআল্লাহ আমাদেরকেও মাফ করে দিবেন। যেরকম শয়তান তার দলবল নিয়ে আমাদেরকে আক্রমণ করতে থাকে ঠিকই, কিন্তু আল্লাহ পাক বান্দা তার মৃত্যুর আগে হলেও, মৃত্যু তো কখনো আমরা জানি না, কিন্তু মৃত্যুর আগে হলেও যখন বান্দা সত্যিকার অর্থে তওবা করে আল্লাহ তাআলা তার সকল গুনাহকে মাফ করে দেন। তো আল্লাহ পাক আমাদেরকেও নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহ পাকের দরবারে সত্যিকার অর্থে তওবা করার তৌফিক দান করুক, এবং আজকের অনুষ্ঠানের মধ্যে যা কিছু শুনেছি তার উপর নিজেও আমল করি, অপরের কাছেও পৌঁছে দিয়ে নেকি হাসিল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে সৌভাগ্য নসিব করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিপ ওয়াচিং মাদানী চ্যানেল বাংলা।